الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। নবী মুকাররম নূরে মুজাসসাম সাহেবানী আদম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এভাবে বলবে, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করো এবং তাকে কিয়ামতের দিন তোমার দরবারে নৈকট্যতম স্থান প্রদান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজিতে আরো একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা বিভিন্ন নিয়ামত সম্পর্কে পরিচিত হই, আজকেরও আমরা একটি নিয়ামত সম্পর্কে জানব। ভালো ভালো নিয়ত করে নিই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান আল্লাহ তাআলার নিয়ামত রাজি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, শিক্ষণীয় মাদানী ফুলগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছাব এবং আল্লাহ তাআলার নিয়ামতের পরিচয় লাভ করে এর শুকরিয়া জ্ঞাপন করব ইনশাআল্লাহ তাআলা। গত পর্বে আমরা মাস সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকেরও এই মাস সম্পর্কিত আরো কিছু আলোচনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামীর দারুল ইফতা থেকে বলা হয়েছে যে মাসের চূড়ান্ত অর্থাৎ ফাইনাল সংজ্ঞা যে কি রয়েছে তা ফিকা কিংবা আবিদানের মধ্যে পাওয়া যায়নি। নবীন প্রবীণ মাসের সংজ্ঞা দিতে গিয়ে যা বলেছেন তার সারসংক্ষেপ হলো, মাস হলো শীতল রক্ত বিশিষ্ট জলজ প্রাণী। মাস মেরুদণ্ডী সম্পন্ন প্রাণীর মধ্যে মাছকে গণ্য করা হয়, তবে অনেক মাছের মেরুদণ্ড নেই। শ্বাস প্রশ্বাসের জন্য বেশিরভাগ মাছ ফুলকা ব্যবহার করে, বেশিরভাগ মাছ ডিম থেকে বাচ্চা ফুটায়, তবে অনেক মাছ সরাসরি বাচ্চা দেয়। এমন মাছও রয়েছে যেগুলো পানিতে সামান্য পরিমাণে উড়েও থাকে। আর মাছ সম্পর্কে আমরা জেনেছিলাম, উপকারী অনেক জেনেছিলাম, তো আজকের আমরা ভিন্নধর্মী কিছু জানবো। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কুরাইশ কাফিরদের বিরুদ্ধে পাঠালেন এবং সাইয়্যিদুনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের সেনাপ্রধান বানিয়ে দিলেন, আর আমাদের পাথেয় স্বরূপ খেজুরের একটা বস্তা দিলেন। আমাদের দেওয়ার মতো অন্য কিছু ছিল না। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আমাদেরকে একটি করে খেজুর দিতেন। জিজ্ঞাসা করা হলো, আপনারা কেবল একটি করে খেজুর খেয়ে কিভাবে থাকতেন? তিনি বললেন, আমরা সেই খেজুরটি বাচ্চাদের মতো করে চুষতাম এবং এর সাথে পানি পান করতাম, তখন সেই একটি খেজুরি রাত পর্যন্ত আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা ফেলতাম এবং সেগুলো পানিতে ভিজিয়ে খেয়ে নিতাম। তারপর সমুদ্রের তীরে গিয়ে দেখতে পেলাম টিলার ন্যায় বড় একটি মাছ পড়েছিল যাকে আম্বর বলা হতো, আম্বর মাছ। সেদিন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি মৃত। তারপর নিজেই বললেন, না, আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দল, আমরা ঘর থেকে আল্লাহর রাস্তা বেরিয়ে পড়েছি আর আপনারা সবাই হালতে ঈদে তিরার অবস্থায় রয়েছেন, এটি খেয়ে নিন। আমরা এক মাস ধরে সেই মাছটি খেতে থাকলাম। আমরা 300 জন লোক ছিলাম, আল্লাহু আকবার, আমরা সবাই মোটা তাজা হয়ে গেলাম। আমার এখনো মনে আছে যে আমরা সেটির চোখের গর্ত থেকে মটকা ভরে চর্বি বের করে নিতাম এবং সেই মাছ থেকে সার মহিষ পরিমাণ বড় বড় টুকরা কেটে নিতাম। মাছটির চোখের গর্ত এত বড় ছিল যে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের 13 জন ব্যক্তিকে সেটির চোখের গর্তে বসিয়ে দিলেন। আমরা সবাই অনায়াসে বসতে পেরেছিলাম। মাছটির পাজরের একটি হাড় ধনুকের ন্যায় বসানো হলো, তারপর একটি বড় উট, তারপর একটি বড় উটের পিঠে হাওদা বাঁধা হলো। পিঠে হাওদা বাঁধা সেই উটটি মাছটির সেই পাজরের হাড়ের ধনুকে নিচ দিয়ে অনায়াসে চলে গেল। আমরা সেটি শুকনো মাংসগুলোর টুকরোগুলো পাথেয় স্বরূপ রাখলাম। যখন আমরা মদিনা শরীফে পৌঁছলাম, সাথে সাথে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে এসে হাজিরে দিলাম এবং সেই মাছটির কথা আলোচনা করলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেটি এমন এক রিজিক ছিল যা আল্লাহ তাআলা তোমাদের জন্যই সৃষ্টি করেছেন, সেটির মাংস কি তোমাদের কারো কাছে আছে? যদি থাকে আমাকেও খাওয়াও। তো আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মাছটির মাংস পেশ করলাম, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আহার করলেন, তাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক এবং তাদের সাদাকায় আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল যে মাছ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছেন, আমরা যদি সেই নিয়তে খাই ইনশাআল্লাহ তাআলা, যদি সেই আম্বর মাছ নয় কিন্তু মাছ তো ইনশাআল্লাহ তাআলা, আশা করি আল্লাহ তাআলার ফজিলত আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। মাছ রান্না আমরা কিভাবে করব? মাছ রান্না করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, সবচেয়ে উত্তম হলো লবণ ও মশলা ইত্যাদি মেখে চুলার উপর সেকে নেবেন। যেভাবে করে মাংস সাকা হয়, তো চুলার উপরে সেকে নেওয়া হয় অথবা ওভেনেও সেকা যায়। বেশি সিদ্ধ করে কিংবা অর্ধভুনা করে খাওয়াতে মাছের গুণাগুণ কমে যায়। তো মাছের রান্না করার পদ্ধতি আরেকটা বর্ণনা করা হয়েছে, যে প্রথমে কয়েক ঘন্টা পানির পাত্রে ভিজিয়ে রাখা হয়, এরকম করলে মাছের গন্ধ বহুলাংশে কমে যায়। রান্না করার সময় তেল ছাড়া কেবল চারটি জিনিস অর্থাৎ লবণ, মরিচ, রসুন বাটা এবং শুকনো ধনিয়া গুঁড়ো ব্যবহার করা হয়। এভাবেই ফ্রাই প্যানে গরম করতে করতে যদি মাছগুলো শুকিয়ে ফেলা হয় তবে মাছের অত্যন্ত সুস্বাদু ডিশে পরিণত হয়। মশলা না শুকিয়ে খাওয়া যায়, প্রয়োজন মতো পানি দিয়ে ঝোলও বানিয়ে নেওয়া যায়। লিখিত নিয়ম ব্যতীত আমাদের এখানকার মাছ রান্নায় সাধারণত অন্য কোনো জিনিস যেমন পেঁয়াজ, আলু, কালোমরিচ ইত্যাদি দেয়া হয়। তবে এক ধরনের নরম মাছ পাওয়া যায়, তাতে মশলা ছাড়াও টমেটোও দেয়া হয়। মশলা বা ঝোল যদি বেশি করতে হয় তবে রসুন বাটা ও শুকনো ধনিয়ার গুঁড়া দ্বিগুণ তিনগুণের চেয়েও বেশি মনে দেয়া যেতে পারে। কখনো পরীক্ষা করে দেখে নিতে পারেন, প্রথম প্রথম সঠিকভাবে রান্না নাও হতে পারে কিন্তু যখন হাত অভিজ্ঞ হয়ে যাবে তখন হয়তো এই ধরনের রান্না করা মাছ তরকারির চেয়ে বেশি ভালো লাগবে। হয়তো আমরা অনেকেই মনে করছি তেল না দিয়ে মাছ রান্না করা, একদিন রান্না করে দেখুনই না। আর সবচেয়ে উত্তম যেটা বলা হয়েছে যে লবণ ও মশলা মেখে চুলাতে ছেঁকে নেওয়া, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমির আল সুন্নাতের দরবারে মাদানী মুজাকারার মধ্যে একবার প্রশ্ন করা হলো যে কথিত আছে আমাদের এই পৃথিবীটা নাকি অনেক বড় একটি মাছের পিঠের উপর ভর করে আছে, পাহাড়গুলোর অস্তিত্ব নাকি এই মাছটির কারণেই হয়েছে। তখন আমির আল সুন্নাহ জবাব দিয়েছেন তাফসীরে দুররে মনসুর অষ্টম খণ্ড 240 নম্বর পৃষ্ঠা থেকে। আমির সুন্নাহ বলেছেন, জি হা, এ ব্যাপারে রেওয়াত বিদ্যমান রয়েছে, যেমন ফতোয়া রাজবিয়া 27 খণ্ডের 95 পৃষ্ঠার মধ্যে বর্ণিত একটি হাদিসের অনুবাদ প্রায় এরকম, যেমন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ তাআলা এ সকল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, সেটিকে নির্দেশ দিলেন লিখো, কলম আরজ করলো কি লিখবো, ইরশাদ হলো কদর অর্থাৎ তকদির সম্পর্কে লিখো, অতএব যা কিছু কিয়ামত পর্যন্ত হতে থাকবে কলম সব কিছু লিখল। তারপর কিতাবটি বন্ধ করে দেয়া হলো এবং কলমটি উঠিয়ে নেওয়া হলো। আল্লাহ তাআলার আরশ পানির উপর ছিল, পানি বাষ্প উঠল, সেগুলো দিয়ে আলাদা আলাদা করে আসমান সমূহ সৃষ্টি করা হলো। তারপর আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করলেন, সেটির উপর পৃথিবীকে স্থাপন করা হলো, পৃথিবী মাছের পিঠের উপর রয়েছে, মাছটি নড়াচড়া করল, পৃথিবী পড়ে যেতে লাগলো, তখন সেটির উপর পাহাড় তৈরি করে ভারী করে দেয়া হলো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রেওয়াতের মধ্যে একটি কথা রয়েছে যে সর্বপ্রথম কলম সৃষ্টি করা হয়েছে। আমরা জানি যে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সৃষ্টি করা হয়েছে। তো উভয় রেওয়াতের মধ্যে সামঞ্জস্য কিভাবে হতে পারে? তো এর জবাবে বলা হয়েছে যে সেই হাদিসের মধ্যে রয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সব কিছুর পূর্বে আমার নূর সৃষ্টি করেছেন। সেই সময় না ছিল লৌহ, না ছিল কলম, না ছিল জান্নাত, না ছিল জাহান্নাম, না ছিল ফেরেশতা, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল সূর্য, না ছিল চাঁদ, না ছিল জিন বা মানুষ। তারপর আল্লাহ তাআলা যখন অন্যান্য মাখলুক সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন সেই নূরকে চার ভাগ করলেন। একটি ভাগ দিয়ে কলম, দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ, তৃতীয় ভাগ দিয়ে আরশ ইত্যাদি সৃষ্টি করলেন। রেওয়াতে যেসব বস্তু সম্পর্কে সর্বপ্রথম বলে উল্লেখ করা হয়েছে, সেসব বস্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সৃষ্টি হওয়া এই হাদিস দ্বারাই সাব্যস্ত হয়। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিস শরীফটি আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা ছিল কলম। এই অংশটি টিকায় বলেন যে হলো আওয়ালিয়াতে ইজাফি, অর্থাৎ পরবর্তী প্রথম সৃষ্টি। আরশ পানি বাতাস লৌহে মাহফুজ সৃষ্টি করার পর সর্বপ্রথম যা সৃষ্টি হয়েছে তা হচ্ছে কলম। মিরকাতে উল্লেখ রয়েছে যে সব জায়গায় সর্বপ্রথম নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সৃষ্টি করা হয়েছে উল্লেখ রয়েছে। সেখানে আওয়ালিয়াতে হাকিকিয়া, অর্থাৎ মৌলিক সর্বপ্রথম উদ্দেশ্য। ইমাম কাস্তালানী রহমতুল্লাহ বলেছেন কলমের সর্বপ্রথম সৃষ্টি হওয়া মানে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি এবং আরশ ব্যতীত অন্যান্য মাখলুকের তুলনায় সর্বপ্রথম। এও বলা হয়েছে যে কোনো কিছুরই সর্বপ্রথম হওয়ার মানে সেই বস্তুটির জাতি বা ধরনের দিক থেকেই বলে মনে করতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা নূর সমূহের মধ্যে সর্বপ্রথম আমার নূরকেই সৃষ্টি করেছেন। অনুরূপ অর্থাৎ আল্লাহ তাআলা নূর সমূহের মধ্যে সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকেই সৃষ্টি করেছেন। অনুরূপ অন্যান্য বস্তুসমূহ সৃষ্টি হওয়ার ক্ষেত্রে আপন আপন জাতি বা ধরনের মধ্যেই সর্বপ্রথম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, বুখারি শরীফের একটি রেওয়াতের মধ্যে বর্ণিত রয়েছে যে জান্নাতীরা সর্বপ্রথম ওই খাবার যা জান্নাতে খাবে তা মাছের কলিজার কিনারা হবে। হজরত আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাই হাদিসটি টিকা লিখেছেন, কোন কোন হজরত বলেছেন যে এটি হলো সেই মাছ যেটির উপর পৃথিবী স্থির আছে, সেই মাছটির কলিজা সুস্বাদু কিনারা খাওয়ানো হবে যা সবচেয়ে বেশি সুস্বাদু হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লামা দামিরি রহমতুল্লাহ আলাই বলেন সমুদ্রের সেই ছোট মাছগুলোই সর্বাধিক উন্নত উপকারী, যেগুলোর পিঠে নকশা থাকে, সেগুলো খাওয়াতে দেহে তাজা ভাব সৃষ্টি হয়। মাছ খেলে সাধারণত পিপাসা একটু বেশি লাগে, শ্লেষ্মা বেড়ে যায়, তবে উগ্র মেজাজি ও কিশোরদের পক্ষে মাছ খাওয়া বিশেষ উপকারী। কেউ মদ পান করে যদি মাছ শুকে নেয়, গন্ধ গ্রহণ করে নেয়, তাহলে তার নেশা কেটে যাবে, সে হুশ ফিরে পাবে। চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার বক্তব্য হল মধুর সাথে মাছ মিশিয়ে খাওয়াতে নেত্রনালী, অর্থাৎ চোখের পানি আসা, যার কারণে দৃষ্টিশক্তি চলে যায়, রোগের জন্য উপকার হয়। তাছাড়া দৃষ্টিশক্তিও প্রখর হয়। চিকিৎসা বিজ্ঞানের এক গবেষণা অনুযায়ী সর্দির কারণে সৃষ্টি হওয়া কাশির জন্য মাছের চেয়ে উপকারী আর কোনো চিকিৎসা নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাছের যে তেল রয়েছে, আমরা গত পর্বে শুনেছি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এই তেলেরও অনেক উপকারিতা রয়েছে। মাছের তেল বলতে মূলত মাছের কলিজার তেলকেই বোঝায়। এই তেলকে কড লিভার বলা হয়, কড লিভার অয়েল। এই তেল এক চামচ পরিমাণ সেবন করলে হাড়ের জোড়াগুলোতে ব্যথা বেদনায় উপকার পাওয়া যায়। এক চিকিৎসকের উক্তি, মাছ খাওয়া যেমন উপকারী, তেমন সারা দেহে অনেক দিন থেকে মাছের তেল মালিশ করাও উপকার শূন্য নয়। এর ব্যবহারে রক্তের শিরাগুলোতে সদ্য সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতাগুলো, যা দ্বারা হার্টের উপশিরাগুলো কঠিন হয়ে যাওয়াতে হৃদরোগের ভয় থাকে, তা নিরাময় হয়। হৃদরোগের কারণসমূহের একটি কারণ হলো রক্তে কোলেস্ট্রল পরিমাণ বৃদ্ধি পাওয়া। কোলেস্ট্রল দেহে রক্ত চলাচল শিরাগুলোকে হয় শুরু করে দেয়, না হয় একেবারে বন্ধ করে দেয়, ফলে হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। মাছের তেল রক্তের শিরার দেয়ালগুলোকে সংকোচন ও বন্ধ হওয়া থেকে রক্ষা করে, কারণ এইসব জায়গাতেই কোলেস্ট্রল জমে এবং রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এই পরামর্শ সর্বদা মনে রাখবেন যে শোনা কথা কিংবা বই পুস্তকে লিখিত চিকিৎসা বা পথ্য নিজে থেকে সেবন না করে বরং কোনো ডাক্তারের নিকট থেকে পরামর্শ নিয়েই সেবন করবেন। কারণ প্রত্যেকের দৈহিক ও মানসিক অবস্থা একই ধরনের হয় না। অনেকের ক্ষেত্রে এমনও দেখা যায় যে একই চিকিৎসা একজনের জন্য উপকারী রয়েছে, অন্যজনের জন্য ক্ষতিকর রয়েছে। সেজন্য ডক্টরের পরামর্শ না নিয়ে আমরা শুধু শুনেই অথবা বই পুস্তকে লেখা দেখে এর উপর আমল করব না ইনশাআল্লাহ তাআলা। মাছের মাথারও অনেক উপকারী রয়েছে, কেনই বা থাকবে না, এটাও তো আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, আল্লাহ প্রদত্ত অত্যন্ত সুস্বাদু একটি নেয়ামত। সাধারণত মাছের মাথা থেকে চোখ দুটি উপরে নিয়ে ফেলে দেওয়া হয়, অথচ বড় মাছের চোখের নিচে চর্বি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। মাছের মাথার ঝোল যাকে আমরা মুড়িগণ্ড বলে থাকি তাকে স্যুপও বলা হয়, মাছের স্যুপ। দৃষ্টিশক্তি দুর্বলতা সহ অপরাপর অনেক রোগের জন্য বিশেষ উপকারী। যথারীতি মাছের মাথার ঝোল মুড়িগণ্ড খেলে চোখের চশমা নামিয়েও রাখতে পারবেন, অর্থাৎ আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। যারা চশমা ব্যবহার করি তাদের জন্য চশমা নাও পরা লাগতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রোগ বিমারি থেকে হেফাজত করুক, আমিন। এই মাছের মাথার মুড়িগণ্ড, মাছের মাথার স্যুপ যদি আমরা খাই তাহলে অনেকগুলো রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। এর মধ্যে ফালিজ, ফালিজ বলা হয় আপনার প্যারালাইসিস যাদের হয়ে যায়, মুখের অর্ধাঙ্গ যাদের মুখ বাঁকা হয়ে যায়, ইরকুন নিসা অর্থাৎ খোরামির ব্যথা যা উরুদেশ থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তার লাভ করে, স্নায়ু বা পেশির দুর্বলতা, মেরুদণ্ডের দুর্বলতা, অসময় বার্ধক্য, জোড়ায় জোড়ায় পুরাতন ব্যথা, পেশি ও দেহের বিভিন্ন অংশের খিঁচুনি এবং স্মরণশক্তি বাড়ানোর জন্য মাছের মাথার মুড়িগণ্ড স্যুপ অত্যন্ত উপকারী। যারা একেবারেই স্মরণশক্তি হারিয়ে ফেলেছে কিংবা যাদের স্মরণশক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়েছে, যুবক হোক বা বৃদ্ধ হোক, মাছের মাথার মুড়িগণ্ড অবশ্যই সেবন করবেন। গ্রীষ্ম মৌসুমেও যদি ভালো না লাগে তাহলে শীতের মৌসুমে সেবন করুন। উল্লিখিত রোগসমূহের একটিও যদি আপনার না থাকে তবু কিছুদিন পর পর যদি মাছের মাথার স্যুপ সেবন করেন তবে ইনশা আল্লাহ আজ্জা বা জাল ওই রোগসমূহ থেকে হেফাজত থাকতে পারবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে মাছের তেল ও ফল খাওয়ার স্মরণশক্তির জন্য উপকারী। বিশেষজ্ঞদের গবেষণা মতে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি ও মাছের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফ্লাভোনয়েড রয়েছে যা দেহকে বার্ন ও জ্বালা ইত্যাদি থেকে মুক্তি দেয়। তাছাড়া সেগুলোতে বিদ্যমান ওমেগা থ্রি মস্তিষ্কের বাইরের অংশকে জ্বালা থেকে রক্ষা করে, ফলে স্মরণশক্তিও বিরূপ প্রভাব পড়ে না। বিশেষজ্ঞরা 65 বছরের অধিক বয়সের 8,065 জন পুরুষ ও নারীর পানাহারের জিনিসপত্র, জীবনমান, স্মরণশক্তি, আহার ও স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবস্থাপনার মাধ্যমে 4 বর্ষ পর্যন্ত সেগুলো গবেষণা করেছেন। গবেষণার ফলে দেখা গেছে যারা ফল, সবজি ও মাছের তেল অধিক ব্যবহার করেছেন, অধিক হারে খেয়েছেন, তাদের স্মরণশক্তি অন্যান্যদের তুলনায় অধিক। এক চিকিৎসক উক্তি ভারতের কেরালার এক ভদ্রলোক আমাকে বললেন, কেরালার রোগ গণিতশাস্ত্র যাতে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ইত্যাদি বিষয় সামিল রয়েছে, বিজ্ঞান ও বিশ্বের যে কোনো কোনো কঠিন কঠিন বিষয়গুলোতে অত্যন্ত দক্ষ অভিজ্ঞ হয়ে থাকে। আমি তাকে তার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, মাছ ও মাছের মাথা খাই বলে। আহা, এজন্য মাছের মাথা এটাও অনেকে আমরা অনেকে ফেলে দেই, ঠিক মতো খেতে পারি না, কাটার জন্য হয়তো অনেকে খাই না। তো আমাদের উচিত মাছের মাথা খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদারিসের অসুস্থতা, সব সামুদ্রিক জন্তুই খাওয়া যে জায়েজ রয়েছে এরকমের নয়, পানির মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই যে খাওয়া যাবে এরকম নয়। মাছ জাতীয় কিছু এমন প্রাণী রয়েছে সমুদ্রের মধ্যে যা আমাদের জন্য খাওয়া জায়েজ নেই, অথবা আরো অনেকগুলো বস্তু রয়েছে যেগুলো আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। তেমনইভাবে কাঁকড়া, এই কাঁকড়াও ইসলামী শরীয়তে হারাম বলা হয়েছে। ফতোয়ে রাজবিয়া শরীফের মধ্যে উল্লেখ রয়েছে যে একমাত্র মাছ ব্যতীত সমুদ্রের অন্য সব প্রাণী খাওয়া হারাম। মালিকুল ওলামা ইমাম আলাউদ্দিন আবু বকর বিন মাসউদ কাসানি রহমতুল্লাহ আলাই এ ব্যাপারে বলেন, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, পারা 9 সূরা আরাফ আয়াত নম্বর 157 কানজুল ইমান থেকে অনুবাদ, আর অপবিত্র বস্তুসমূহ তাদের উপর হারাম করবেন। আর ব্যাং, কাকড়া, সাপ ইত্যাদি অপবিত্র বস্তুর মধ্যেই সামিল। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামে রিসালাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, সুরতান অর্থাৎ কাঁকড়া খাওয়া হারাম। তো এভাবে করে আরো অনেকগুলো প্রাণী রয়েছে যেগুলো খাওয়া নিষেধ, নাজাইজ, হারাম রয়েছে, এগুলো জেনে জেনে আমাদের খাওয়া উচিত। মাছ যেগুলো রয়েছে এগুলোই আমরা খাবো, এছাড়া অন্য কোনো খাবার খাওয়া যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মাছ রয়েছে যেগুলো খাওয়া নিষেধ রয়েছে, হারাম রয়েছে। তার মধ্যে রয়েছে যেগুলো আপনার নদীতে কিংবা পানিতে নিজে নিজে মরে উল্টে যায়, নদীতে কিংবা পুকুরের মধ্যে নিজে নিজে মরে উল্টে যায়, এই মাছ খাওয়া হারাম বলা হয়েছে। তবে হ্যাঁ, কোনো কেমিক্যাল বা হাতুড়ি ইত্যাদির আঘাতের কারণে যদি মরে উল্টে যায় তবু সেই মাছ খাওয়া হালাল। যেমন সদরুস শরিয়া বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতি আমজাদুল্লাহ আজমী রহমতুল্লাহ বলেন, যে মাছ পানিতে নিজে নিজে মরে ভেসে ওঠে, অর্থাৎ যে মাছকে কেউ মারেনি বরং নিজে নিজে মরে উল্টে গেছে, সেই মাছ হারাম। কোনো মাছ মারা হলো সেটি মরে উল্টে হয়ে ভাসছে, তা হারাম হবে না। যেমন ভাবে পুকুর থেকে মাছ ধরে আমরা নিজের বাসাবাড়ির মধ্যে পাতিলে হোক অথবা বালতির মধ্যে হোক আমরা এগুলো রেখে দেই, তো এগুলো যদি মরে যায় তো এগুলো খাওয়া যাবে, কারণ এগুলো আমরা পুকুর থেকে উঠিয়ে নিয়েছি। পুকুরের মধ্যে যদি আমরা এই মাছ এভাবে পড়ে যেত যে মাছ মরে উল্টে পড়ে আছে, এমনিতে এমনিতেই কোনো কেমিক্যাল দেওয়া হয়নি অথবা কোনো কিছু দেওয়া হয়নি, এমনিতেই এভাবে আছে, তাহলে ওই মাছ খাওয়া যাবে না। বাহারের শরীয়তে বর্ণিত রয়েছে যে পানির গরমে বা ঠান্ডায় যদি মাছ মারা যায় কিংবা মাছকে রশিতে বেঁধে পানিতে রাখার কারণে যদি মাছ মারা যায় কিংবা মাছ যদি জালে আটকা পড়ে মারা যায় কিংবা পানিতে এমন কোনো দ্রব্য প্রয়োগ করা হয়েছে যার দ্বারা মাছ মরে গিয়েছে এবং এই ধারণা করা হয় যে এগুলো প্রয়োগ করার কারণেই মরেছে কিংবা মাছ ধরে রাখা হয়েছিল কলসিতে অথবা পাতিলে, সেখানে পানি কম হওয়ার কারণে কিংবা সংকুলন না হওয়ার কারণে যদি মারা যায়, এসব অবস্থায় মরা মাছগুলো হালাল। মোট কথা, কেবল সেসব মাছই হারাম যেগুলো প্রকাশ্য কোনো কারণ ব্যতীত পানিতে স্বাভাবিকভাবে মরে, অর্থাৎ নিজে নিজে মরে পেট উপর দিকে দিয়ে ভেসে উঠে। আশা করি আমরা বুঝতে পেরেছি, তো এর উপর আমরা আমল করব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি মাছে ভাতে বাঙালি যেহেতু আমরা, মাছের বেশি ব্যবহার আমাদের এখানে হয়ে থাকে, তো সেজন্য আমাদের উচিত হচ্ছে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নার কাজে ব্যবহৃত হওয়া, এবং মাছের যে অনেক গুণাবলী আমরা শুনলাম এর উপরও আমল করা। কারণ বেশি যদি আমরা সপ্তাহে কমসে কম দুইবার মাছ খাই তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের শারীরিক যে সমস্যাগুলো রয়েছে শারীরিক সমস্যাগুলো থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যে বস্তুগুলো বলা রয়েছে এগুলো পানির মধ্যে থাকে, কাঁকড়া রয়েছে, ব্যাং রয়েছে, সাপ রয়েছে, এগুলো খাওয়া থেকে মুক্ত থাকতে হবে, কারণ এগুলো খাওয়া যাবে না, এগুলো হারাম। এবং চিংড়ি মাছ নিয়ে যেটা আমাদের সমাজেও রয়েছে মতৈক্য রয়েছে এবং আলিম ওলামাদের মধ্যেও মতৈক্য রয়েছে, তার ভিত্তিতে চিংড়ির হালাল হারাম নিয়েও মতৈক্য রয়েছে। যাদের মতে চিংড়ি মাছের অন্তর্ভুক্ত চিংড়ি, যাদের মতে চিংড়ি মাছের মধ্যে অন্তর্ভুক্ত তাদের মতে চিংড়ি হালাল, পক্ষান্তরে যাদের মতে চিংড়ি মাছের মধ্যে অন্তর্ভুক্ত নয় তাদের মতে চিংড়ি হারাম। যদি চিংড়ি খেতেই হয় তবে সেটির উপরে যে খোসা রয়েছে তা ছাড়িয়ে নিয়ে দড়িয়ে সম্পূর্ণ ভালোভাবে চিরে কালো রঙের সুতার মতো ময়লা রক্তি ফেলে দিতে হবে। চিংড়ি অধিক পরিমাণে খাবেন না, কারণ তাতে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পায়। এবং বাহারে শরীয়তের মধ্যে উল্লেখ রয়েছে সদরুস শরিয়া বদ্দুত্তরিকা মৌলানা মুহাম্মদ আমজাদুল্লাহ আজমী রহমতুল্লাহ আলাই বলেন, তৃতীয় খণ্ড 325 নম্বর পৃষ্ঠায়, যে চিংড়ি নিয়ে যেহেতু মতৈক্য রয়েছে যেটি মাছ নাকি অন্য কোন প্রাণী, সেই ভিত্তিতে সেটি খাওয়া হালাল ও হারাম নিয়েও মতৈক্য রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে দেখলে সেটিকে মাছের মতো মনে হয় না, বরং এক ধরনের সামুদ্রিক কীট বলেই মনে হয়, তাই সেটি থেকে বেঁচে থাকাই উত্তম। অর্থাৎ এখানে আপনার চিংড়ি খাওয়ার ব্যাপারে মতৈক্য যেহেতু রয়েছে, যদি কেউ এ খাওয়া থেকে বেঁচে যায় তাহলে সবচেয়ে ভালো, আর যদি খায় তারপর ওলামায়ে কেরাম তাকে নিষেধ করা হয়নি, খেতে পারবে, কিন্তু বেশি খাওয়ার ব্যাপারে এখানে বলা হয়েছে যে আপনার রক্তের মধ্যে কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে যেতে পারে। এরপরে বলা হয়েছে যে চিংড়ির মধ্যে যে কালো সুতাটি থাকে, রক থাকে, এটা বের করে খেয়ে ফেলতে হবে, তাহলে এটা আপনার কম ক্ষতিকর হবে ইনশাআল্লাহ তাআলা। আর নওয়ারুল আসরার কিতাবে রয়েছে যে রুবিয়ান অর্থাৎ চিংড়ি মাছ এক ধরনের খুবই ছোট মাছ যা লাল রঙের হয়ে থাকে। আলা হযরত রহমতুল্লাহ আলাইহ আরো আগে গিয়ে বলেন, মিরাজুদ দিরাত কিতাবে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এমন ছোট মাছ যেগুলোর পেট কাটা যায় না এবং নাড়িবুড়ি বের না করেই ভুনে ফেলা হয়, সেগুলো ইমাম শাফেঈ ব্যতীত সকল ইমামগণের দৃষ্টিতে হালাল। দর্শক শ্রোতা, মাছের অনেকগুলো বিষয় আমরা আজকের জানলাম, গত পর্ব থেকেও আমরা অনেক কিছু শিখেছি, জেনেছি, মাছ খাওয়ার ব্যাপারে আমরা শুনলাম। তো আরও মাছ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুন আলিয়া এর লিখিত একটি রিসালা মাছের রহস্যাবলী আমরা মক্তাবতুল মদিনা থেকে হাদিয়ে দিকে নিয়ে নেই, আর যদি আমাদের কাছে না থাকে তাহলে www.dawatislami.net এর মধ্যে ভিজিট করে, বুকস লাইব্রেরি রয়েছে, এর মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করলে বাংলা কিতাবগুলো চলে আসবে, এর মধ্যে মাছের রহস্যাবলী এই কিতাবটিও রয়েছে, আমরা অধ্যয়ন করতে পারবো এবং মাছ সম্পর্কিত আরও অজানা অনেক তথ্য আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকের এই পর্যন্তই, আমরা আগামী অনুষ্ঠানে আবার কোন আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে জানবো এবং শিখবো। ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। একটা জিনিস মনে রাখবেন যে আমরা যা কিছু শিখি না কেন, যা কিছুই বলি না কেন, যে হাদিসে পাক বলা হয়েছে এর উপর যদি আমরা আমল না করি তাহলে এই বয়ান করা অথবা শোনা আমাদের জন্য একেবারে বেকার হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যা কিছু বলবো, যা কিছু শুনবো, এর উপর আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির লক্ষ্যে আমরা কাজ করব। যখনই আমরা মাছ খাবো তখন আমরা ভালো নিয়ত করে খাবো, শরীরের যে শক্তি হবে শক্তি দ্বারা আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলার ফরমাবরদারির মধ্যে নিজের সময় অতিবাহিত করব ইনশাআল্লাহ তাআলা। এর উসিলাতে আমাদের অনেকগুলো সওয়াব অর্জিত হবে, দুনিয়া আখিরাত উত্তম হবে, আল্লাহ রাসূলের ফরমাবরদারি নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখতে থাকুন, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবং আল্লাহ তাআলা নিয়ামতরাজি অনুষ্ঠানের মাধ্যমে অনেক বিষয় শেখানো হয়, বলা হয়, যার উপর আমল করলে ইনশাআল্লাহ তাআলা আমরা দুনিয়া আখিরাতে লাভবান হব ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, অনুষ্ঠান আল্লাহ তাআলা নিয়ামতরাজি শেষের দিকে রয়েছে, পরিশেষে সকলের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারবর্গকে সুস্থ রাখুক, সবল রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।